জ্ঞানী হলো এমন আলো যা উচ্চতায় পৌঁছার পথ, অজ্ঞতার আধার মুছে দেবে এই দৃঢ় শপথ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক, অনুষ্ঠান হচ্ছে
হিদায়াতের নূর।
কোরআন হচ্ছে নূর এবং হেদায়েত। কোরআন সম্বন্ধে অনেকগুলো কথা এমন রয়েছে যা আমরা জানি না। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। পূর্ববর্তী অনুষ্ঠানে আপনারা কোরআন সম্বন্ধে, ওহী সম্বন্ধে এবং কোরআনের মধ্যে যে মতামত প্রতিষ্ঠা করা হয়েছে এই ব্যাপারে শুনেছি। আজকে এই বিষয়ের উপর আমরা আরও আলোচনা করব। কোরআনে পাকের তথ্য সম্বন্ধে আমরা আলোচনা করব আজকের এই প্রোগ্রামে। মুফতি সাহেবের দিকে অগ্রসর হই। প্রথমত হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। মুফতি সাহেব, গত অনুষ্ঠানে আমরা আপনার কাছে কিছু প্রশ্ন করেছিলাম, মাশাআল্লাহ আপনি খুব সুন্দর উত্তর প্রদান করেছেন। এমন অনেকগুলো প্রশ্ন যা দর্শকদের জানার ছিল, আশা করি সেই কথাগুলো লোকদের ক্লিয়ার হয়ে গিয়েছে যেই কথাসমূহ সাধারণ জনগণরা আলোচনা করে থাকেন। আজকেও কিছু এমন প্রশ্ন আপনার কাছে উপস্থাপন করব যে কোরআনে পাকের কি অনেকগুলো নাম রয়েছে নাকি কোরআনে পাকের নাম শুধু একটি? যদি অনেকগুলো রয়েছে তাহলে এটার কারণ কি?
ওলামাগণ 50টিরও বেশি কোরআনে পাকের নাম গণনা করেছেন।
আল্লাহু আকবার, 50টিরও বেশি,
আর সেটি কোরআনে পাক থেকেই।
ঠিক।
উদাহরণস্বরূপ নূর, সিরাত, বুরহান,
জি
হাকিম,
ঠিক,
সাবা মাসানি,
বাহ,
বয়ান, হুদা, হক, ফুরকান,
বাহ,
কোরআনে পাকের অনেক নাম রয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে কেন? উদাহরণ, আমার সামনে সাকিব সাহেব বসে আছেন, সাহেব শব্দটি একটি গুণ। আপনি সৈয়দজাদা, এটিও একটি গুণ। মসজিদের ইমামও রয়েছেন, আপনি আলিমে দিনও রয়েছেন, আবার একজন ভালো মানুষ। তো কথা হচ্ছে যে, কথা হচ্ছে
জি,
যে জিনিস যতই বিশাল হয়ে থাকে,
জি,
যত বড় হয়ে থাকে, তার যে বিশেষত্ব রয়েছে বা গুণ রয়েছে,
জি,
সেটি ততই বেশি থাকে,
জি।
মূলত এগুলো গুণবাচক নাম।
গুণবাচক
অর্থাৎ নাম প্রতীককে বলে, নাউন। কিন্তু গুণবাচক নামও হয়। তো কোরআনে করিম হচ্ছে এমন একটি কিতাব যার কোনো তুলনা হয় না, এটি অতুলনীয়।
বাহ।
যে নিজের অবস্থানে, মর্যাদায়, মহানতায় সবচেয়ে উচ্চ।
অবশ্যই।
তো জানি না এটির আরো কত গুণবাচক নাম হবে।
চমৎকার।
এগুলো হচ্ছে সেটি যা আমরা বলতে পারবো।
জি।
আমরা তো সেই আলোচনা করছি যে কোরআন কি বয়ান করেছে, অন্যথায় কোরআনের নিজস্ব অনেক গুণাবলী রয়েছে।
চমৎকার। মুফতি সাহেব, কোরআন কতই না মহান কিতাব, এবং এ সম্বন্ধে কোরআনে পাকের মধ্যেই রয়েছে যে যদি পাহাড়ের উপর নাজিল করা হয় তাহলে কোরআনের বোঝা সহ্য করতে পারবে না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অথচ কলবে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপর এই কোরআন নাজিল হয়। আমরা যদি অবস্থা দেখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম
তো সাধারণভাবে জীবন অতিবাহিত করছেন,
এই দুইটি কথার মধ্যে আপনি সামঞ্জস্য কিভাবে বয়ন করবেন?
দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন, এই দুই প্রেক্ষাপটই কোরআনে উল্লেখ রয়েছে।
ঠিক।
একটি স্থানে উল্লেখ রয়েছে, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম,
জি,
তো এটি আল্লাহর ভয়ে, আতঙ্কে, সেই বোঝার কারণে চূর্ণবিচূর্ণ হয়ে যেত।
চূর্ণবিচূর্ণ হয়ে যেত।
এবং কোরআনে এটিও রয়েছে, নিশ্চয়ই এই কোরআন জগৎসমূহের প্রতিপালকের অবতীর্ণ।
জি।
নাজালা বিহি রুহুল আমিন, রুহে আমিন সেটিকে রুহুল আমিন নিয়ে অবতরণ করেছেন।
জি।
আলা কলবিকা, হে মাহবুব, আপনার হৃদয়ের উপর অবতীর্ণ করেছি, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি লোকদের সতর্ক করেন।
জি।
তার হৃদয়ে অবতীর্ণ হয়েছে।
জি।
কোরআন বলছে
নিশ্চয়ই,
যদি পাহাড়ে অবতীর্ণ হতো তো পাহাড় চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। প্রথমত, পাহাড়ের চূর্ণবিচূর্ণ হওয়ার যে বিষয়টি রয়েছে এটি শুধুমাত্র উদাহরণ নয়, কোরআনের মধ্যে পাহাড়ের চূর্ণবিচূর্ণ হওয়া উল্লেখ করেছে।
আল্লাহু আকবার।
হজরত মুসা আলাইহিসালামের ঘটনা, যখন মুসা আলাইহিসালাম আমার ওয়াদার উপর হাজির হল, ডাকা হয়েছিল, তিনি আসলেন।
নিশ্চয়।
ওয়াকাল্লামাহু রাব্বুহু, আল্লাহ পাক তার সাথে কথা বললেন, কথা বলার সৌভাগ্য তো পেয়ে গেল।
জি।
কিন্তু তার দর্শন করার আকাঙ্ক্ষা ছিল,
আল্লাহর দিদার
দর্শনও করবেন।
জি।
ক্বালা রব্বি আরিনি, হে আল্লাহ, তোমার দিদার দাও।
বাহ,
আনজুর ইলাইকা, আমি তোমাকে দেখতে চাই।
সুবহানাল্লাহ।
কল লান তারানি, আমার দিদার করতে পারবে না। উংজুর ইলাল জবল, বরং এই পাহাড়ের
জি
প্রতি দেখো,
পাহাড়ের দিকে দেখো।
ফা ইনিস্তাকাররা মাকানাহু, আল্লাহর প্রজ্জ্বলিত নূরের একটি ঝলক পাহাড়ের উপর পড়ে।
জি,
অর্থাৎ একটি হালকা প্রজ্জ্বলিত নূর।
জি,
আল্লাহ তাআলার সত্তার নয়,
নূরের,
শুধু নূরের একটি ঝলক প্রজ্জ্বলিত হয়। ফা ইনিস্তাকাররা মাকানাহু, যদি সেই পাহাড় নূরের তাজাল্লি সহ্য করতে পারে।
জি।
ফাসাউফা তারানি, তো তুমি আমাকে দেখতে পারবে।
জি।
ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আর যখন আল্লাহর নূরের তাজাল্লি সেই পাহাড়ের উপর পড়ে।
জাআলাহু দাক্কা,
পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওয়া খাররা মূসা সাঈকা, হযরত মূসা আলাইহিস সালাম, তিনি সরাসরি সেই নূরের তাজাল্লি দেখেনি, সেটির কিছু প্রভাব আপনার নিকট পৌঁছায়, তিনি অজ্ঞান হয়ে পড়ে যায়।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিষয়টি হচ্ছে, নূরও হচ্ছে আল্লাহর গুণ
নিশ্চয়,
আর এই কোরআনের কালাম হওয়া এটিও আল্লাহর গুণ,
আল্লাহর গুণ।
তো বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা সবাইকে একরকম সৃষ্টি করেনি। নবী বলেন না
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে আল্লাহ তাআলার আম্বিয়া ও মুরসালিনদেরকে সারাংশ বলছি নির্যাতিত হয়েছে।
নিশ্চয়,
আমি সবচেয়ে বেশি নির্যাতিত
হয়েছি।
আপনি লক্ষ্য করুন,
জি,
যে একজন ব্যক্তির সাহস কম থাকে আরেকজনের বেশি থাকে।
জি,
একজন সহ্য করতে পারে আরেকজন করতে পারে না। মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে, যারা আল্লাহ পাকের আম্বিয়া রয়েছেন।
জি,
তাদেরকে মনোনীত করা হয়, এবং মনোনীত করার পূর্বে, অর্থাৎ আল্লাহ তো আদিকাল থেকেই জানেন
অবশ্যই
কাকে মনোনীত করবেন।
অবশ্যই
আল্লাহ পাক তাদের মধ্যে সেই গুণসমূহ সৃষ্টি করেন যা তাদেরকে সাধারণ মানুষ থেকে পৃথক করে দেয়।
বাহ, চমৎকার।
তারা অনেক বেশি জ্ঞানী হয়ে থাকেন, তাদের সাহস সবচেয়ে বেশি হয়ে থাকে, তাদের মনোবল সবচেয়ে বেশি হয়ে থাকে, তাদের উপর ওহী প্রেরণ হয়ে থাকে।
বাহ,
অর্থাৎ তারা ওহির তাজাল্লিকে সহ্য করার ক্ষমতা রাখেন।
কি চমৎকার,
তাদের সাহস পাহাড়ের চেয়েও বেশি হয়ে থাকে।
সুবহানাল্লাহ।
অর্থাৎ যারা আম্বিয়াদেরকে সাধারণ মানুষের মতো ভাবে,
জি,
এটাই তো তাদের ভুল।
আস্তাগফিরুল্লাহ।
অর্থাৎ
হায় হায়,
উদাহরণস্বরূপ একজন মানুষ অন্ধকারকে ভয় পায়, চিৎকার শুনে ভয় পায়, তাই না? আর একজন ভয় পায় না। তো তাদের মধ্যে যে শক্তি ও সাহস থাকে সেটি সাধারণ মানুষের মতো একদমই না। বিষয় হচ্ছে যে কলবে মুস্তাফাও আল্লাহর মখলুক, পাহাড়ও আল্লাহর মখলুক।
বাহ বাহ বাহ,
ঠিক আছে, পাহাড় একটি পাথর এবং সেই কলব যার কথা কোরআনে এসেছে,
সুবহানাল্লাহ,
আলা কলবিক এসেছে না, এর ব্যতীতও এসেছে। তো সারাংশ হচ্ছে যে কলবে মুস্তাফাতে কোরআন অবতীর্ণ হয়েছে, তো কলবে মুস্তাফার শক্তি পাহাড়ের চেয়েও বেশি, সেটি তো কোনো সত্তা নয়, সমন্বয় রয়েছে, একমত রয়েছে, কোনো বিরোধিতা নেই।
কি চমৎকার, কোরআনে পাক মুফতি সাহেব এমন একটি মহত্বপূর্ণ কিতাব, অতঃপর এটির ধরন কোরআনে পাক পাঠ করার সাধারণত হুকুম তো এইটাই, যেন আমরা ধীরে ধীরে থেমে থেমে যেন কোরআনে পাককে পাঠ করি। যেমনকি কোরআনে পাকে তারতিল শব্দটি এসেছে, ওয়ারতিলিল কোরআনা তারতিলা, কিন্তু অনেক জায়গায় দেখা যায় যেমনকি রমজানুল মুবারক মাসে খুবই দ্রুত গতিতে পাঠ করে, বলতে পারেন ইয়া আলামুন তা আলামুন, শুধুমাত্র বুঝে আসে, অথবা শুধু আয়াতের শেষ শব্দটি বুঝে আসে, কি বলে বুঝে আসে না, ওই সমস্ত ব্যক্তিদের সম্বন্ধে কি বলবেন?
দেখুন, তারতিলের যে বিষয়টি সেটি নিঃসন্দেহে একটি উত্তম পদ্ধতি।
জি, উত্তম পদ্ধতি,
একটি উত্তম পদ্ধতি, এবং ইবাদতের মধ্যে উৎকর্ষটাই পছন্দনীয়।
নিশ্চয়,
যে আপনি ইবাদতকে সৌন্দর্যের সাথে, পরিপাটির সাথে পরিপূর্ণভাবে আদায় করুন।
জি,
এমনটা নয় যে সময় কাটিয়ে দিচ্ছেন, সময় কাটিয়ে দেওয়া শব্দটিও ভালো নয়, কথা হচ্ছে ফরজ যেন আদায় হয়ে যায়, ওয়াজিব আদায় হয়ে যায়, এই মন মানসিকতা নয়, বরং চেষ্টা করুন তার মধ্যে যত বেশি উৎকর্ষতাকে আনতে পারেন। একটি তো হলো তারতিল, ধীরে ধীরে তার সমস্ত শর্তকে পূরণ করুন, আরেকটি সৌন্দর্যের মধ্যেও কমপক্ষে কতটুকু ছাড় দেওয়া যাবে, এটিও একটি প্রেক্ষাপট, যে উৎকর্ষতা,
উৎকর্ষতা,
এমন সৌন্দর্য যেন এর মধ্যে কোনো ত্রুটি না আসে।
জি,
কতটুকু ছাড় পেতে পারেন, এতটুকু ছাড় পেতে পারেন যেন শব্দ ভালোভাবে আদায় হয়ে যায়, লাহানে জালি যেন না হয়, যেখানে মাদ্দা করা ওয়াজিব সেখানে মাদ্দা আদায় করবেন, আপনার উচ্চারণ যেন ঠিক থাকে, হুরুফ যেভাবে সেটি আদায় করা উচিত, বিভিন্ন শব্দের মধ্যে পার্থক্য প্রকাশ করতে হয় সেটিও আপনি করছেন।
অবশ্যই।
আপনি যে হাফিজদের কথা বলছেন কিছু সংখ্যক এমন, সবাই এমন নয়।
জি, অবশ্যই কিছু সংখ্যকই উদ্দেশ্য।
জি,
কিছু কিছু ব্যক্তি এমনও হয়ে থাকে।
অর্থাৎ এই ধরনের ব্যক্তি হচ্ছে করুণার উপযুক্ত।
আল্লাহু আকবার।
তারাও আফসোস করবে এবং তাদের নামাজও করুণার উপযুক্ত।
আল্লাহু আকবার।
আপনি 50 কিলোমিটার সফর করছেন।
জি।
শহরের ভিতরেই।
জি।
এবং আপনার মাথায় ঘুরছে আপনাকে খুব দ্রুত যেতে হবে।
হুম।
খুবই দ্রুত গতিতে আপনি যান, যখন পৌঁছাবেন আপনি দেখবেন 10 মিনিটের পার্থক্য।
হুম।
এমনটা নয় যে আপনি 1 ঘন্টার সফর 20 মিনিটেই শেষ করে নেবেন, সম্ভবই না।
জি।
সাধারণত হয়তো 10 মিনিট বাঁচাবেন বা 20 মিনিট বাঁচাবেন। তো নামাজিদেরও এমন হওয়া উচিত, শুধু ঘড়ির দিকে যেন মনোযোগ না দেয় যে ভাই আমাকে তো রাউন্ড ফিগারে 45 মিনিটেই তারাবিশ শেষ করতে হবে, আমরা 50 মিনিটের বেশি সময় দিব না। ব্যাস এইটুকুই। এর কিছু দায়ভার নামাজির অংশেও আসে, অবহেলার, এবং একটি বড় দায়ভার হাফিজদের অংশে যায়। যাই হোক, যাকে আমরা ইমাম বানাই সে আমিন হয়, মূল দায়িত্ব তো তারই।
নিশ্চয়।
কিন্তু তাকে প্রেশারাইজকারীও এই ব্যাপারে বরাবর অংশীদার হয়ে থাকে, বিশেষ করে যেখানে অবহেলা অনিবার্য হয়ে থাকে। ত্রুটি অনিবার্য হচ্ছে যেটির অনুমতি ছিল না আপনি সেটিই করছেন, এবং ইয়ালামুন ও তালামুন ব্যতীত কিছুই বোঝা যায় না। কখনো কখনো তো লাহিনে জ্বালিও হয়ে যায়, শব্দ উচ্চারণেও সমস্যা হয়ে থাকে। তো এই রকমের তারাবি এটি শরীয়তের উদ্দেশ্য নয়। শরীয়তের উদ্দেশ্য হচ্ছে যেন আপনি কিয়ামের মধ্যে দণ্ডায়মান অবস্থায় কোরআনকে শ্রবণ করুন।
অবশ্যই।
আপনি যেন হুরুফের পার্থক্য বুঝতে পারেন এবং পাঠকারী যেন পাঠ করার শর্তসমূহ আদায় করে।
আচ্ছা মুফতি সাহেব, বলা হয়ে থাকে যে কোরআনে পাক এই ভঙ্গিতে পাঠ করুন, আস্তে আস্তে সুন্দর পদ্ধতিতে কোরআনে পাক পাঠ করুন, অতঃপর কোরআনে যে আলোচনা চলছে সে যেন বুঝতে পারে। কিন্তু অনেক বড় একটি সংখ্যা রয়েছে, যেহেতু আমরা আরবি না, আমরা আরবি তো অভিজ্ঞ না, হালকা স্পিডে পাঠকারীরও পিছনে যারা শ্রবণকারী রয়েছে বা মুসল্লিরা রয়েছে তারা কিছু বুঝে না, এমন ব্যক্তিদের সম্বন্ধে কি বলবেন, তাদের কি করা উচিত?
দেখুন, যে কোনো শিল্প,
জি,
সাবজেক্ট,
জি,
তা একেবারেই আসে না। যদি আমরা কিরাতের কথা বলি, তাফসীরের দিকে গেলাম না, অনুবাদের দিকে গেলাম না, শুধুমাত্র কিরাতের দিকে, তো কিরাতের মধ্যেও একটি মাধুর্যতা রয়েছে। রেওয়ায়াত আছে না যে কোরআন পাঠ করতে ভুলে যাবে তার জন্য এই শাস্তি, সেটির একটি ব্যাখ্যা এটিও রয়েছে। একটি তো হচ্ছে স্মৃতি হারানো, একটি ব্যাখ্যা এটিও রয়েছে যে বান্দা পাঠ করাই ভুলে যাবে।
আস্তাগফিরুল্লাহ।
এটি একটি দুর্ভাগ্যের বিষয়। তো যারা কোরআনে পাক ধারাবাহিকভাবে পাঠ করে,
জি,
তাদের পাঠে সাবলীলতা থাকে,
সাবলীলতা থাকে,
তাদের কোরআনে পাকের কিরাতের সাথে ঘনিষ্ঠতা অনেক বেশি হয়ে থাকে।
জি।
একটি বিষয় হচ্ছে সারা বছর যে কোরআন পাঠ করে, তিলাওয়াত করে, এই সমস্যা তাদের অনুভব হয় না।
জি।
আচ্ছা, যারা শুধু রমজান মুবারক আসলে কোরআনে পাক খুলে,
জি,
বা তাও খুলে না, শুধু তারাবির সময় দাঁড়িয়ে যায়, এখন হাফিজ সাহেব তো ধীরে পাঠ করছেন, তো এখন শিক্ষার মধ্যেও ধাপ থাকে, স্তর থাকে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, একদিনে এই সম্পূর্ণ বুঝে আসে না,
এমনই
তো তিলাওয়াতের মধ্যেও মাধুর্যতা রয়েছে।
ঠিক।
আপনি যতটুকু নিযুক্ত থাকবেন, যতটুকু সময় দিবেন, ততই আপনার মাধুর্যতা বৃদ্ধি পেতে থাকে।
অবশ্যই।
আরও একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। উদাহরণস্বরূপ হাফিজ সাহেব প্রথম পারা পড়বে।
জি।
তো প্রথম পারা দ্বিতীয় দিন পড়ার পরিবর্তে আপনি সেই প্রথম পারা পূর্বে পড়ে নিন। সাধারণত যে হাফিজ রয়েছে তারা শুরুতে দেড় পারা পড়ে।
জি।
তো আপনি সেই দেড় পারা ফজর থেকে শুরু করেছেন, মাগরিব পর্যন্ত যতটুকু সময় পেয়েছেন এক বৈঠক দুই বৈঠকে শেষ করে দিয়েছেন, তো সেটি যখন পাঠ করে যাবেন তো
চমৎকার
পরিস্থিতি পরিবর্তন হবে।
অবশ্যই।
এবং একটি মাধুর্যতা আসবে। আচ্ছা, যারা কোরআনে পাক পাঠ করতে থাকে, নিয়মিত নামাজি হয়ে থাকে, তো তারা অনেক বেশি তৃপ্তি পায়।
অবশ্যই।
আচ্ছা, যদি তৃপ্তি নাও আসে, মূলত আপনাকে শুরু তো করতে হবে।
জি।
ঠিক আছে, উদাহরণস্বরূপ এক ব্যক্তি পাহাড়ে উঠতে চায়।
জি।
সফল হয়ে যাবে, কিন্তু প্রথমেই সফল হবে না, শিক্ষার মধ্যে ধাপে ধাপে, ধীরে ধীরে, এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া।
অবশ্যই।
তো কোরআন শ্রবণ করাও একটি শিল্প, এর মধ্যেও ধাপ রয়েছে।
জি।
আর এটি একবারে আসে না।
জি, চমৎকার। আচ্ছা মুফতি সাহেব, যেমন কি মাশাআল্লাহ আপনি কোরআনে পাক পাঠ করা সম্বন্ধে ইরশাদ করলেন যে আমাদের ধীরে ধীরে পাঠ করা উচিত। অনেক বড় একটি সংখ্যা মাশাআল্লাহ রমজান মাসে কোরআন পাঠ করে এবং মুসলমানদের মধ্যে অনেক বড় একটি সংখ্যা এমনও রয়েছে যাদের রুটিনের মধ্যে এটি অন্তর্ভুক্ত। তারা কোরআনে পাক পাঠ করতে থাকে, প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকে। তো প্রত্যেক ব্যক্তির কোরআনে পাক পাঠ করা কি একই রকম?
ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপর একজন জ্ঞানী ব্যক্তি রয়েছে।
সুবহানাল্লাহ,
সাধারণ একজন মানুষেরও জ্ঞান রয়েছে। একজন হাফিজে কোরআনও জ্ঞানী, একজন মুফাসসিরও জ্ঞানী।
জি,
ঠিক আছে। একজন আল্লাহর ওলিও জ্ঞানী।
জি,
সবার জ্ঞান একই রকম কিভাবে হতে পারে? ইলম আল্লাহর নূর।
নিশ্চয়।
ইলমের অর্থ হল প্রকাশিত হওয়া। উদাহরণস্বরূপ, আপনি একটি দরজা খুললে একটি কক্ষে প্রবেশ করবেন, দ্বিতীয় দরজা খুললে দ্বিতীয় কক্ষে প্রবেশ করবেন, আবার পর্দা সরালে অন্য কিছু দেখতে পাবেন।
জি,
তো ইলমের অর্থ হল প্রকাশিত হওয়া। প্রকাশিত, প্রকাশিত, প্রকাশিত। কুরআন তো একটি সমুদ্র।
জি,
এই সমুদ্রে যে যত বেশি নিযুক্ত থাকবে।
জি,
উদাহরণস্বরূপ একটি আয়াত এক ব্যক্তি পাঠ করে তা থেকে দশটি অর্থ বের করল।
জি,
আরেকজন পড়ল সে তা থেকে পনেরোটি ফলাফল অর্জন করল, আরেকজন পরে সেখান থেকে বৃষ্টি উপকারিতা অর্জন করল। বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন ও অত্যাচার চলছে, আল্লাহ পাক তাদের সাহায্য করুক।
আমিন আমিন।
এবং তাদের সাহস দান করুক।
আমিন।
আমি একটি ছবি দেখেছিলাম।
জি,
কেউ শেয়ার করেছিল যে একজন আশিকে কোরআনের ঘর ধ্বংস হয়ে গেল, যখন বোমা বিস্ফোরিত হয় তখন কি হয়?
ধ্বংস হয়ে যায়।
এখন সেখান থেকে পবিত্র কিতাব বের হলো।
ঠিক, কোরআনে পাক।
কোরআনে পাক।
জি,
প্রতিটি পৃষ্ঠাতে ৫০ থেকে ৬০ জায়গায় চিহ্নিত করা ছিল,
আল্লাহু আকবার,
কিছু না কিছু লিখা ছিল।
আল্লাহ,
সে কেমন কোরআন পাঠকারী ছিল!
বাহ।
জি,
বাহ।
কোরআন পড়ার সময় নিশ্চয় একবারেই লেখা হয়নি, বরং একবার পড়া হয়েছে, আবার নতুন কিছু পেয়ে গেল,
বুঝতে পারলো, লিখে নিল,
আবার নতুন কিছু আসলো, অন্য কিছু লিখলো, আবার নতুন কিছু জানলো, লিখে নিল। তো আপনি যখন যে কোনো পুস্তিকা পাঠ করেন তার মধ্যে মগ্ন হয়ে যান, তো আপনার পারদর্শিতা আরও বৃদ্ধি পায়। ইলম তো নূর, তাই না? আরও প্রকাশ পায়। আরেকটি হচ্ছে মারেফাতের প্রকাশ পাওয়া। আল্লাহর অলিগণ কি? আল্লাহর অলিগণ যারা, তারা আল্লাহর ভালোবাসায় মগ্ন থাকেন।
সুবহানাল্লাহ।
হুজুর সাইয়েদুনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা
রাদিয়াল্লাহু আনহু,
এর একটি কিতাব ফতহুর রব্বানী।
বাহ।
ফতহ বলা হয় হৃদয় প্রশান্ত হওয়াকে।
সুবহানাল্লাহ।
উদাহরণস্বরূপ, একজন উস্তাদ কঠিন থেকে কঠিন সবক খুব সহজেই বুঝিয়ে দেয়।
জি,
তখন কি হয়, সেই বিষয় বা কন্টেন্ট পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়।
জি,
সে যদি নিজেই না বুঝে তো অন্যকে কিভাবে বুঝাবে?
জি,
তো ফতহ সুফিদের একটি বিশেষ পরিভাষা, হৃদয়ের খোলা থাকা।
ঠিক।
এবং একজন ওলি আল্লাহর।
জি,
আর একজন গৌসে আজমের, অর্থাৎ যিনি আল্লাহর সবচেয়ে বড় ওলি।
জি,
সাহাবিদের পরের কথা বলছি, বিশেষ কিছু ক্ষেত্রে সবচেয়ে নিকটবর্তী হবে। তাদের মারিফাতের কতই না শান, যখন তারা কোরআন পাঠ করে তখন কিছু আয়াতের বিশ্লেষণ করলেন।
আল্লাহ,
সেই আয়াতসমূহে কি রয়েছে তারা সেটি উল্লেখ করলেন।
সুবহানাল্লাহ।
তো এটি উদাহরণ। কখনো কখনো এমনও হয় কিছু আউলিয়া সাময়িকভাবে ধ্যানে মগ্ন হয়ে যান,
আল্লাহু আকবার,
নির্জনে চলে যান, এমন আনন্দ ও প্রশান্তি তারা অনুভব করে কোরআন পাঠ করলে। আচ্ছা, ফতহুর রব্বানী একটি ঝলক।
জি,
হুজুর সাইয়েদুনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইলম, আল্লাহর মারিফাতের যে ইলম, সেটির দিক থেকে একটি ঝলক।
জি,
তিনি সব কিছু লিখেননি, আমরা করি কম দেখাই বেশি।
জি,
তার বিষয়টি এমন নয়। আমি একটি কিতাব পড়েছিলাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমাহের, একটি আয়াতে মুবারকা সূরা বাকারার, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই আয়াত পাঠ করে হয়তো আবেগপ্রবণ হয়েছিলেন,
আল্লাহু আকবার,
এবং নিমগ্নতা ও মুগ্ধতার জানি না কি অবস্থা হবে।
বাহ,
কি অনুভূতি হবে! সম্পূর্ণ একটি রিসালা, এই আয়াতের বিশেষ বৈশিষ্ট্য, এই আয়াতের বিস্ময়কর শিল্প সম্পর্কিত সৌন্দর্য, বালাগাত, তার ফোকাস বালাগাতই ছিল। শুধুমাত্র এই একটি আয়াতের তাফসীরের উপর সম্পূর্ণ একটি রিসালা লিখেছেন।
সুবহানাল্লাহ।
আপনি যদি ইমাম ফখরুদ্দিন রাজির দিকে যান, এমন মনে হয় যেন তার লোকদের সমস্যা সম্বন্ধে ধারণা ছিল, যে লোকেরা কতটুকু পাঠ করতে পারবে, বা আমি যদি একটি আয়াত নিয়ে বসি,
জি,
তো পূর্ণতা কিভাবে হবে?
জি।
আচ্ছা, আরেকটি প্রেক্ষাপট রয়েছে যে এই আয়াতের পর অন্য কেউ এটির তাফসির করেছিল, তিনি ইন্তেকাল করেছিলেন।
জি,
এটিও রয়েছে। আপনি পাঠ করুন, এটি মারেফাতের জগৎ, যে এতে আল্লাহ এটাও বলেছেন, ফলে এটিও একটি নুক্তা হিসেবে ধরা পড়ল এবং এর মাধ্যমে আরেকটি আধ্যাত্মিক অনুভূতিও অর্জিত হল। আপনি ইমাম কুরতুবির দিকে যান,
সুবহানাল্লাহ,
দশটির চেয়ে তো কম পাবেন না। এই আয়াতের অধীনে দশটি জিনিস আমি উল্লেখ করব, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে প্রত্যেকের মারেফাত, প্রত্যেকের অনুসন্ধান, প্রত্যেকের প্রশান্তি, প্রত্যেকের অবস্থা, প্রত্যেকের গন্তব্য এবং প্রত্যেকের উড়ান একরকম হয় না।
চমৎকার। আচ্ছা মুফতি সাহেব, পাঠ করা সম্পর্কে আমাদের আলোচনা চলছে, আপনি তো এটি সেই পর্যায়ের কথা বলেছেন বা সেই ব্যক্তি বা সেই ব্যক্তিত্বের কথা বললেন, অর্থাৎ যারা নিজের যুগে আল্লাহ পাকের বলতে পারেন খুবই নিকটবর্তী। আল্লাহ তাবারক তাআলার মারিফত অর্জনকারী যখন তারা কোরআনে পাক পাঠ করে, তখন তাদের অর্থকে, তাদের উদ্দেশ্য সমূহ,
আমি আল্লাহর ওলীর খিদমতে হাজির হয়েছিলাম,
সুবহানাল্লাহ,
ইন্তেকাল করেছেন,
তার উপর রহমত বর্ষণ হোক,
দূরদর্শী ব্যক্তি, তিনি ইরশাদ করলেন কোরআন পড়ো,
আল্লাহু আকবার,
কোরআনে এই সব রয়েছে।
চমৎকার।
তার বাক্য এমনই ছিল যে কোরআনেই সব কিছু। এমন হয় না কোনো ব্যক্তির কাছে গেলে বলে যে কোনো অজিফা বলে দিন, কোনো আমল বলে দিন, কিন্তু আমি এগুলো কিছু চাইনি, আমি শুধু নসিহত চেয়েছিলাম, বলল কোরআন পড়ো, কোরআনের মধ্যেই সব কিছু। তো যারা কোরআন পাঠ করে তারা এত বরকত পায়। কিছু বুজুর্গ লিখেছেন, যে ব্যক্তির সকালের আরম্ভ, দিনের শুরু তিলাওয়াতে কোরআন দ্বারা হয়, সারাদিন তার কোনো কাজে বাধা আসে না। আর এটি আমরা পরীক্ষা করেছি, একবার নয়, দুইবার নয়, সব সময় দেখেছি। আপনি সকালের শুরুতে তিলাওয়াত করুন, তো সারাদিনের সমস্ত কাজ শেষ হয়ে যাবে।
কি চমৎকার,
বরকতই বরকত পাওয়া যায়।
আপনি তো পদ্ধতিও বলে দিচ্ছেন মাদানী চ্যানেলের দর্শকদের। এমনিতেও লোকেরা বিভিন্ন চিন্তার কথা বলে থাকে, চিন্তাগ্রস্ত থাকে যে এই সমস্যা রয়েছে, এই কাজটি আটকে আছে। তো মাদানী চ্যানেলের দর্শক, মুফতি সাহেব খুব সুন্দর পদ্ধতি উল্লেখ করেছেন, কোরআনে পাকের তেলাওয়াত দিনের শুরুতে করে নিন, ইনশাআল্লাহ থেমে যাওয়া কাজও আল্লাহ চাহে তো সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা মুফতি সাহেব, যেমন কি এখন এই কথাটি পাঠ করার সম্পর্কে চলছে, তাহলে কি সাধারণ মানুষের জন্য এটাই যথেষ্ট যে সে অনুবাদ পাঠ করবে? কারণ সে অনুবাদ পাঠ করলে তার অবস্থা, যেমন কি আপনি অবস্থার কথা বলেছেন যে বুজুর্গানের দিনদের কি অবস্থা ছিল, তো যখন সাধারণ মানুষ শুধু অনুবাদ পাঠ করবে তখন সেও কি সেই অবস্থায় থাকবে?
দেখুন, নুরুল আলা নূরকে কেউ অস্বীকার করতে পারবে না। তিলাওয়াত করার বরকতই আলাদা, তিলাওয়াত করার নিজস্ব প্রশান্তি। অনুবাদের সাথে যখন আপনি কোরআনের তিলাওয়াত করেন, অনুবাদ আপনি পাঠ করে নিয়েছেন বা অনুবাদের সারাংশ আপনার জানা আছে, যখন আপনি শুধু তিলাওয়াত করেন তো সেই তিলাওয়াতের স্বাদ আরও বৃদ্ধি পায়।
জি,
বাকি রইল অনুবাদের কথা।
জি,
আমরা অনুবাদের বিরোধী না,
অবশ্যই
আমরা চাই যেন অনুবাদ আপনার জন্য পরিষ্কার হয়ে যায়। অনুবাদ একটি কন্টেন্ট রয়েছে, যখন সেই কন্টেন্টটির সারাংশ বুঝতে পারেন যে এটির সারাংশ এমন, পড়ার আগেই অনুশীলনের সময় একটি শব্দের ব্যাখ্যা দেখলেন, অন্তরে একটি অন্যরকম অবস্থা ছিল, আচ্ছা মাশাআল্লাহ একটি শব্দের এই এই অর্থ, তো কথা হচ্ছে আমরা তো এটা চাই যেন সেই অনুবাদ আরও স্পষ্টভাবে আপনি বুঝতে পারেন। এখন দুই পদ্ধতি আছে, অনুবাদের সাথে ব্যাখ্যা পাওয়া যায়, যেমন তাফসিরে খাজাইনুল ইরফান, তাফসিরে নুরুল ইরফান, এ দুটি হচ্ছে হাশিয়া, শুধু পৃষ্ঠার সাইডে ছোট ছোট করে অনুবাদের ব্যাখ্যা করা হয়। মূলত এটি তাফসির নয়, সংক্ষিপ্ত হাশিয়া বলা হয়, খুবই সংক্ষিপ্ত ব্যাখ্যাকে। একটি হচ্ছে তাফসির, যখন বান্দা তাফসির পড়ে তখন সে আরও ব্যাখ্যা পায়। এখন শুধু অনুবাদ পাঠ করে যে ব্যাখ্যা পাওয়া গিয়েছে এবং তাফসির বা হাশিয়া পাঠ করে যে ব্যাখ্যা পাওয়া গিয়েছে, বৃদ্ধি পেয়েছে না, ব্যাখ্যায় বৃদ্ধি হয়েছে, এমন তো নয় যে বলবে অনুবাদ পড়তে নিষেধ করে। কথা তো বুঝুন, উদ্দেশ্য বুঝুন, আমরা তো চাই যে এই নূরের মধ্যে আপনি সম্পূর্ণ ডুবে যান।
জি,
শুধু আপনি নূরের অল্প ঝলক নিচ্ছেন এমন যেন না হয়, ঠিক আছে? আপনি নূরে গোসল করুন, নুরুল আলা নূর হয়ে যান। তো যখন আপনি তাফসিরের সাথে অনুবাদ পাঠ করেন তখন কোরআন বুঝতে সহজ হয়। যদি এমন না হতো তো যারা 20 খণ্ডে তাফসির লিখেছে, 30 খণ্ডে তাফসির লিখেছে, যারা নিজস্ব জীবন তাফসিরে লাগিয়ে দিয়েছে, প্রতিটি শতাব্দী যুগে ভাষায় তাফসিরের কাজে সময় ব্যয় করেছে, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য এটাই ছিল যেন কোরআন বোঝার ক্ষেত্রে সহজ হয়।
জি জি, সহজ হয়।
ঠিক আছে, পিপাসার্থদের পিপাসা মেটানো হোক। তো অনুবাদও উপকারী, সেটি আরও ব্যাখ্যা সহকারে পাঠ করা সেটি আরও বেশি উপকারী।
আচ্ছা মুফতি সাহেব, আমরা অনুবাদও পাঠ করব এবং কোরআন পাকের ব্যাখ্যাও পাঠ করব, কিন্তু এই কনসেপ্টটিকে আমরা কিভাবে ক্লিয়ার করব? লোকদের পক্ষ হতে একটি অনেক বড় প্রশ্ন হয়ে থাকে যে কোরআন পাঠ করে হেদায়তও পাওয়া যায়, আবার কোরআন পাঠ করে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। আপনি এটিকে কোন দৃষ্টিকোণের দিক থেকে নিয়ে যাবেন?
দেখুন, একটি জমিন, সেই জমিনে বৃষ্টির পানি বর্ষণ হয়। আল্লাহ তাআলা বৃষ্টির পানিকে মুবারক পানি বলেছেন।
অবশ্যই।
কিন্তু একটি জমিনে বর্ষণ হওয়ায় সেটির উর্বরতা বৃদ্ধি পেল।
জি।
বীজ দিয়ে ফসল উৎপাদন হল।
জি।
আর একটি জমিন রয়েছে কালারযুক্ত।
জি।
জলাবদ্ধ জমি, কাদাযুক্ত জমি। যখন সেই পানি সেই জমিনে বর্ষণ হবে, প্রথমে একটু শুষ্ক থাকবে।
জি।
পানি বর্ষণের পর আরও বেশি খারাপ হয়ে যাবে।
ঠিক।
পানি তো মুবারক।
পানি মুবারক।
ঠিক আছে।
জি।
কথা হচ্ছে এই অন্তর যে রয়েছে।
জি।
এই অন্তরে যদি অসৎ প্রবণতা থাকে।
জি।
ব্যর্থতা থাকে।
জি।
এই অন্তরে যখন খারাপ চিন্তা ভর করে, নির্বিচার চলে আসবে।
জি।
এক ব্যক্তি ছিল ফাইজি।
জি।
আকবর বাদশাহের দরবারি মৌলভী।
আচ্ছা।
তার জ্ঞান এত ছিল যে সে কোরআনে পাকের একটি তাফসির লিখেছিল কোনো নুক্তা ব্যতীত।
আচ্ছা।
সেই তাফসিরে একটিও নুক্তা নেই।
আল্লাহু আকবার।
সহজ তো না, আপনি একটি লাইনও লিখতে পারবেন না
এমনই।
সে তো সাধারণ মানুষ, অনেক প্র্যাকটিস এবং অনেক দক্ষতার প্রয়োজন।
জি।
কিন্তু তার জ্ঞান বিভ্রান্ত হয়ে গিয়েছিল।
আল্লাহু আকবার।
সে রাজস্থানের বাসিন্দা, নাগরের।
ঠিক।
সেখানে কিছু ওলামার সাথে সম্পর্ক ছিল।
জি।
আকবরের দরবারে গেল, সে স্থানও পেল, সে আকবরের মন জয় করল।
ঠিক।
সে আকবরের দিনের পথে আকৃষ্টকারী একজন ফাইজি ছিল।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
আকবর বেদিন হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে আসলো।
ঠিক।
এবং তার মস্তিষ্কে বিভ্রান্তি সৃষ্টি হলো। আর বলা হয় না যে আন্নাসু আলা দীনি মুলুকিহিম?
জি।
যদি বাদশাহের বুদ্ধি বিভ্রান্তি হয়ে যায়, শাসক যদি খারাপ হয়ে যায়, তো লোকদের মধ্যে বিকৃতি আরও বেড়ে যায়,
বেশি খারাপ হয়ে যায়।
হযরত মুজাদ্দিদে আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাদিয়াল্লাহু আনহু
আকবরের সেই বেদিনী এর মোকাবেলা করেন।
আল্লাহু আকবার।
আজও মুজাদ্দিদে আলফিসানির নাম বাকি রয়েছে।
জি।
ফাইজিকে কেউ জানে না।
ফাইজিকে কেউ জানে না।
তার তাফসিরের পাঠকারী কেউ নেই। কোরআনের ইলম জানার সত্ত্বেও সে পথভ্রষ্ট হয়েছে।
পথভ্রষ্ট।
কেননা তার অন্তরে ধারণা ভুল ছিল। কথা হচ্ছে যে অনেক জিনিস রয়েছে,
ইলমও এমন নুক্তা ব্যতীত তাফসির লিখে দিয়েছে।
নুক্তা ব্যতীত তাফসির লিখে দিয়েছে।
আল্লাহ আল্লাহ।
কিন্তু এখন কারো লাইব্রেরিতে তার লিখিত তাফসির বিদ্যমান নেই।
জি।
আল্লাহর ওলির নাম বিদ্যমান রয়েছে।
বাহ।
তার শিক্ষাও বিদ্যমান রয়েছে। স্বাভাবিক, সেই শিক্ষাও আল্লাহর দিনকে
অবশ্যই
প্রচার করার
এমনই
উপর ছিল, কোরআনে পাক হাদিসের উপর অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, তার নাম নেওয়া ব্যক্তিত্ব বিদ্যমান, ফাইজিকে জানে এমন কেউ নেই।
আচ্ছা মুফতি সাহেব, মাশাআল্লাহ, আপনি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, কোরআনে পাকের সম্বন্ধে একটি ব্যতিক্রম প্রশ্ন আমি আপনাকে করব। কোরআনে পাকে কি মহিলাদেরও কথা উল্লেখ রয়েছে?
অবশ্যই আছে। ঠিক আছে, মহিলাদের কথা অবশ্যই উল্লেখ রয়েছে, নিশ্চিত থাকবে, বিদ্যমানও আছে। কেননা আমরা যখন মানুষের নাম নেই,
জি,
তো মানুষের দুই ভাগ রয়েছে, একটি পুরুষ আর একটি মহিলা। ঠিক আছে, অনেক জায়গায় রয়েছে, সুরায়ে মারিয়াম একটি সুরার নাম, সুরা নিসা
মহিলাদের নামের উপর রাখা হয়েছে।
মহিলাদের নাম, মহিলাদের একটি জিনিস হচ্ছে নিসা। ঠিক আছে, একটি সরফি নাম, এছাড়াও অনেক জায়গায় উল্লেখ রয়েছে। ঠিক আছে, আজওয়াজে মুতাহেরার উল্লেখ রয়েছে, মহিলার পর্দার বিষয়ে উল্লেখ আছে, মহিলাদের গুণের কথা উল্লেখ আছে, অনেক জায়গায় মহিলার কথা উল্লেখ আছে।
আচ্ছা মুফতি সাহেব, যদি অনুমতি দেন তাহলে একটি প্রশ্ন করব, এর সাথে সম্পর্কিত একটি প্রশ্ন জিজ্ঞেস করব।
অবশ্যই।
আচ্ছা মুফতি সাহেব, একটি প্রশ্ন করা হয়ে থাকে, কোরআনে পাকে ইমানদারদের কথা উল্লেখ রয়েছে জায়গায় জায়গায়, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, ইমানদার মহিলার কথা তো উল্লেখ নেই, তো যে আহকাম সমূহ দেওয়া হয়েছে, হে ইমানদারগণ তোমরা নামাজ আদায় করো, রোজার হুকুম রয়েছে, তাহলে কি ইমানদার মহিলার যেহেতু কথা নেই, তাহলে কি তারা এই হুকুমের বাহিরে?
দেখুন, আহকাম হচ্ছে,
জি,
খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি যে কোনো কালামের অর্থ যখন নির্দিষ্ট করবেন,
জি,
তা লেখার ধরন দ্বারা করেন।
অবশ্যই।
এমন নয় যে আপনি শুধু বাহ্যিকভাবে দেখেই কোনো অর্থ নির্দিষ্ট করে নেবেন। এখন আপনার প্রশ্নের মধ্যে আমি আরও কিছু বৃদ্ধি করব।
ঠিক,
দুইটি মখলুক এমন রয়েছে যেটি মুকাল্লাফ।
মুকাল্লাফ,
ঠিক আছে।
জি,
ফিরিস্তারা মাসুম।
জি,
আমি তার কথা বলছি না, মানুষ মুকাল্লাফ।
জি,
এবং জিনরা মুকাল্লাফ,
জিনসমূহ মুকাল্লাফ।
এখন এটিও আপনার প্রশ্নের মধ্যে চলে আসলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, এখানে কি উদ্দেশ্য, জিন উদ্দেশ্য নাকি মানুষ উদ্দেশ্য?
অবশ্যই এমনই,
কেননা অনেক জায়গায় কোরআন দুইটির কথাই উল্লেখ করেছে। ঠিক আছে, কথা হচ্ছে অনেক সময় লেখার ধরন এমন হয় যে একটি শব্দ উল্লেখ করা হয় আর সেই শব্দ অন্যান্য শ্রেণীসমূহকে অন্তর্ভুক্ত করে নেয়। তো যদি পুরুষ ও মহিলার কথা বলেন তাহলে পুরুষের প্রাধান্য বেশি, তাই পুরুষের সিগা এনে বয়ান করে শুধুমাত্র একটি শব্দ এনে সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্য করে নিয়েছে। এতে মহিলাও অন্তর্ভুক্ত, জিনও অন্তর্ভুক্ত। অন্যথায় আকিমুসলা এর মানে এটি নয় যে মহিলারা নামাজ পড়বে না, ওয়াসজুদু এর মানে এটি নয় যে মহিলারা সিজদা আদায় করবে না,
ওয়ারকাউ
এর মানে এটি নয় যে মহিলারা রুকু আদায় করবে না। তো কোরআনে পাকে বেশিরভাগ যে সিগা এসেছে পুরুষের সিগা এসেছে, এবং এই পুরুষ সিগা এর মধ্যে মহিলাও অন্তর্ভুক্ত, পুরুষ জিন ও মহিলা জিনও অন্তর্ভুক্ত। আচ্ছা, মহিলাদের বিশেষ যে সিগা অসংখ্য জায়গায় বিদ্যমান, সালিহাত, কানিতাত, মুসলিমাত, বিশেষ করে মহিলাদের উল্লেখ করা হয়েছে। মহিলাদের সম্পর্কে অনেকগুলো জায়গায় মহিলাদের যে সিগা সেটি বিদ্যমান। আরবি ভাষাটি ইংরেজির মতো শর্ট না, অনেক প্রশস্ত। ইংরেজিতে বলে ইউ, হাউ আর ইউ, আরবিতে এভাবে বলবে না। আরবিতে পুরুষ হলে ইউ এর ক্ষেত্রে অন্য শব্দ আসবে, আর মহিলা হলে ইউ এর ক্ষেত্রে অন্য শব্দ আসবে। ইউ ওয়াহিদকেও বলে, জামাকেও বলে। আরবিতে এক হলে আলাদা শব্দ আসবে, দুই হলে ইউ এর ক্ষেত্রে অন্য শব্দ আসবে, দুইয়ের অধিক হলে ইউ এর ক্ষেত্রে অন্য শব্দ আসবে। তো এভাবে আরবিতে যে সিগা রয়েছে সেটি অনেক বেশি।
মুফতি সাহেব,
আচ্ছা, আপনার কথা শোনার পূর্বে,
জি জি,
আপনি ইউকে কি বলবেন, পুরুষের সিগা নাকি মহিলার?
মুফতি সাহেব, কি বলা যেতে পারে, দুটিরই জন্য ব্যবহার হয়ে থাকে।
এটাই বলবেন, এই একটি শব্দ বলে যত জিনস রয়েছে সেটি উদ্দেশ্য হয়ে থাকে,
সমস্ত জিনস উদ্দেশ্য, সামনের
ব্যক্তি যে কেউ হোক,
পুরুষ হোক বা মহিলা,
ঠিক আছে না, সেটি উদ্দেশ্য হয়। তো অনুরূপ পুরুষের সিগা ব্যবহার করেও দুটি জিনস উদ্দেশ্য হয়ে থাকে।
কি চমৎকার, অত্যন্ত সুন্দরভাবে মাশাআল্লাহ বুঝিয়েছেন। আচ্ছা মুফতি সাহেব, আমরা নামাজের মধ্যে সেজদা করে থাকি, এমনিতেও সেজদায় শুকর আদায় করা উচিত আল্লাহ তাআলার। ইবাদত যখনই স্মরণে আসবে তখন সিজদা করা, যেটি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি মাধ্যম। কিন্তু ইবাদতের মধ্যে তো আরও কিছু অবস্থা রয়েছে। আমরা যখন কোরআন পাঠ করি তো কোরআনে পাকে আমাদেরকে কয়েকটি জায়গায় সিজদার হুকুম দেওয়া হয়েছে যে এই জায়গাসমূহতে আপনাকে সিজদা করতে হবে। তো এই সিজদা করা, এটির হিকমত কি যে এটির মধ্যে সিজদার হুকুম দেওয়া হয়েছে?
আপনি যে প্রশ্ন করেছেন আপনার উদ্দেশ্য আমি বুঝেছি, কিন্তু আমার একটি প্রশ্ন রয়েছে। কুরআন তো রুকু করারও হুকুম দিয়েছে,
ওয়ারকাউ মাআর রাকিঈন,
তো শুধুমাত্র সিজদার হুকুম দেয়নি। হ্যাঁ,
একদম ঠিক,
একটি এমন সিজদার হুকুম দিয়েছে যেটিতে অবিলম্বে কাজটি করতে হবে।
জি,
উদাহরণস্বরূপ আপনি সিজদা তিলাওয়াত পাঠ করলেন বা শুনেছেন,
জি,
তো এখন আপনাকে অবিলম্বে সিজদা করতে হবে,
অবিলম্বে,
ঠিক আছে। এখন এই বিষয়ে একটু ব্যাখ্যা রয়েছে।
জি,
যদিও নামাজের মধ্যে আপনি পড়ছেন, শুনছেন, ইমাম সাহেব পড়ছে, আপনি শুনছেন, তো যে হুকুম ইমামের সে হুকুম আপনারও,
জি,
ঠিক আছে, তখন বিলম্ব করা যাবে না।
জি,
সেটিতে বিলম্বের অনুমতি নেই। এখন প্রশ্ন হল অবিলম্বে কেন?
জি,
দেখুন হুকুমের অনেক প্রকার আছে। আমাদের বলা হয়েছে না, আকিমুসসলা,
নামাজ কায়েম করো।
তো যখন ফজরের ওয়াক্ত শুরু হবে তখন ফজরের যে হুকুম তা প্রযোজ্য হবে।
জি,
জোহরের সময় জোহরের হুকুম প্রযোজ্য হবে, সেটির মধ্যেও রয়েছে যে এই সময় থেকে এই সময়ে জোহর পড়তে হবে।
জি,
এটি হচ্ছে কম বা বেশি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ।
জি,
এবং একটি হুকুম এমনও রয়েছে যার উদ্দেশ্য হল অবিলম্বে সেটি করা।
জি,
অবিলম্বে করা, তো এটি একটি ভক্তির প্রকাশ যে বান্দা আল্লাহর হুকুম পালন করে এবং অবিলম্বে আমল করে।
জি,
তো আল্লাহ তাআলা ইবাদত শিখিয়েছেন,
চমৎকার,
আল্লাহ তাআলা আনুগত্য শিখিয়েছেন। তো এই যে সিজদা রয়েছে এটি আমাদের আল্লাহর আনুগত্য শেখায় যে তওবাতে বিলম্ব করা উচিত নয়।
জি,
ঠিক আছে, কিছু জিনিস এমন যার মধ্যে বিলম্ব করা একদমই অনুমতি নেই।
জি,
আচ্ছা, নামাজ ব্যতীত যারা পড়েছে শুনেছে তো তাদেরও ওয়াজিব হয়ে যাবে, কিন্তু সেটিতে যদি কেউ বিলম্ব করে তো তার দায়িত্বে বাকি থাকবে, গুণাগার হবে না, কিন্তু তারও আদায় করে নেওয়া উচিত।
আদায় করে নিতে হবে। আচ্ছা মুফতি সাহেব, কোরআনে পাক আল্লাহ পাকের সন্দেহমুক্ত একটি কিতাব, এটি নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। তাহলে আমরা দেখি যে ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম এটির জন্য অনেক পরিশ্রম করে, আচ্ছা এটি নিয়ে বয়ানও করেছে, এই সম্বন্ধে আপনি কি ইরশাদ করবেন?
আল্লাহ তাআলা কোরআনে পাক নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন।
জি,
একটি দায়িত্ব বান্দার উপরও রয়েছে।
বান্দার উপরও রয়েছে,
ঠিক আছে। কোরআন পড়ার হুকুম কোরআন দিয়েছে,
অবশ্যই,
ঠিক আছে। কোরআনের উপর পর্যালোচনা করার হুকুম দিয়েছে,
অবশ্যই।
স্মরণ করার হুকুম কোরআন দিয়েছে,
জি।
কোরআন শিখার হুকুম কোরআন দিয়েছে,
জি।
নামাজে কোরআন পড়ার হুকুম কোরআন দিয়েছে। নামাজের মধ্যে কি রাত ফরজ, ওলামাদের যে প্রত্যাশা তা হচ্ছে শিক্ষা।
শিক্ষা,
যেমন এক ব্যক্তি যে মায়ের পেট থেকে কিছু শিখে আসেনি, সে কোনো জিনিস কিভাবে শিখবে? দুনিয়ার এমন কোনো ইলম রয়েছে যার ব্যাপারে বলা হয় শিখানোর দরকার নেই, সে নিজে শিখবে, ঠিক আছে। একটি মাছ যে বাচ্চা জন্ম দেয় এবং সেটি সাঁতরানো শুরু করে, এটি তার একটি স্বভাব।
জি,
যেভাবে মানুষের বাচ্চা জন্মালে কান্না শুরু করে দেয়,
কাঁদা শুরু করে,
তার স্বভাব। কিন্তু ইলম শিখার মাধ্যমে আসে, এটি তার স্বভাব। অর্জন করা, শিখা, চেষ্টা করা, প্রচেষ্টা, এটি ইলম ও শিল্পের স্বভাব। তো যখন কোরআন পড়তে চান তো না শিখে কিভাবে পড়বেন? যখন কোরআনের ইলম অর্জন করবেন, সেটির অর্থ অর্জন করবেন, সেটির ব্যাখ্যা অর্জন করতে চান, সেটির তাফসির পাঠ করতে চান, তো শিখা শিখানোর ছাড়া কিভাবে অর্জন করবেন? আবার সব কিছু কিতাবের মধ্যে রয়েছে, কিতাব পড়ানোর ব্যক্তি তো লাগবে।
জি,
ঠিক আছে। তাফসিরের কিতাব যদিও উর্দুতে রয়েছে,
জি,
প্রত্যেক ব্যক্তির জ্ঞান তো একরকম নয়।
এমনই
একটি হচ্ছে যে পাঠ করতে করতে গভীরতা অর্জন করেছে,
জি,
অর্থ বা অনুবাদ বয়ান করতে পারে। তো ওলামাদের গুরুত্ব দেওয়ার একটি বড় অংশ হল শিক্ষা প্রদান করা ও সংশোধন করা,
শিক্ষা ও তরবিয়তের
এবং শিক্ষকতা। এখন কোরআনে পাক মুখস্থ করা, ঠিক আছে, কোরআনে পাক মুখস্থ করা এটি সুন্নাত, পালনের জন্য আবশ্যক।
জি,
যে ভাই আপনি তারাবিতে যে কোরআন পাঠ করবেন,
জি,
কোরআন হিফজ করা থাকলেই তো পড়বেন,
এমনই,
ঠিক আছে, সেটি হচ্ছে ফিজিক্যালি।
জি,
এবং দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর যে ইচ্ছা রয়েছে,
জি,
যে কোরআন নিরাপদ থাকবে, কিভাবে নিরাপদ থাকবে, নিরাপদ তো থাকবে,
জি,
কিভাবে নিরাপদ রাখা যাবে তা আল্লাহর ইচ্ছা।
জি,
এমনও হতে পারে কোরআন অন্তরে থাকবে, হাফিজ হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে, কেউ যেন কোরআন এদিক সেদিক না করে।
জি,
এটাকেই হয়তো এই নিরাপত্তার কথা বলা হয়েছে।
জি,
এমন হয় না কিছু জিনিস রয়েছে যার কারণও নির্ধারণ করা হয়?
অবশ্যই।
আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, রিজিককে মানুষের হায়াত বলা হয়েছে কি না?
জি, অবশ্যই।
অর্থাৎ একজন মানুষ যদি না খায়
কিভাবে জীবিত থাকবে?
কোরআনেই বলা হয়েছে যে ভাই মৃত প্রাণীর মাংস খাওয়ারও অনুমতি আছে।
মৃত প্রাণীর মাংস
খাওয়া
অপারগতাবশত,
যখন কেউ ক্ষুধার কারণে মারা যাচ্ছে, যে মৃত ব্যক্তির মাংসকে কোরআন নিজেই হারাম বলেছে, সেটাকেই এই পরিস্থিতিতে কোরআন হালাল বলেছে।
জি,
অপারগতায়,
অপারগতায়।
তো এই জন্য বলেছে, কেননা আহার করা প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন।
জি,
তো আল্লাহ পাক রিজিকের উপর মানুষের হায়াতকে সীমাবদ্ধ রেখেছে।
জি,
আমরা আল্লাহর ইচ্ছা উদ্দেশ্য কোনো কিছুই জানি না।
জি,
কিন্তু এটিও তো নিরাপত্তার একটি দিক।
জি,
যে লোকেরা মুখস্থ করছে কারো সাহস নেই,
এর মধ্যে ব্যতিক্রম বা পরিবর্তন করবে, অবশ্যই
গোলমাল করবে।
জি,
তো যতক্ষণ শিক্ষা শিখানো চলতে থাকবে, এই শিক্ষা প্রদানকারী কারা?
জি,
পাহারাদার।
জি,
তারা পাহারাদার,
অবশ্যই
তারা কোরআনে পাকের পাহারাদার, তারা আজমাতে ইলাহির পাহারাদার, তারা নামোসে রিসালাতের পাহারাদার।
জি,
তারা খতমে নবুয়তের আজমতের পাহারাদার। কেউ যেন ডাকাতি না করে। তো কথা হচ্ছে যে এরা তো শিক্ষা প্রদানকারী ব্যক্তি, তাদের একটি মর্যাদা এটিও রয়েছে যে তারা পাহারাদার,
পাহারাদার। আচ্ছা মুফতি সাহেব, এটির সাথে সম্পর্কিত একটি প্রশ্ন রয়েছে। লোকদের মনে একটি প্রশ্ন আসে, যেমন কি আমি গতকালের কথা বলি, বন্ধুদের সাথে কিছু কথা হচ্ছিল, তো তারা প্রশ্ন করেছে যে কিয়ামতের দিন, কিয়ামত যখন নিকটবর্তী, তো তাদের প্রশ্ন ছিল এটি যে কিয়ামতের নিকটবর্তী সময়ে কোরআন উঠিয়ে নেওয়া হবে। আচ্ছা, এই উঠানো দ্বারা লোকদের মনে প্রশ্ন আসে যে যখনই আমরা কোরআন বন্ধ করব এবং সকালে যখন কোরআন খুলব তো শুধু খালি পৃষ্ঠা থাকবে, অক্ষরসমূহ আসমানের দিকে উড়ে যাবে, এটির বাস্তবতা কি রয়েছে?
দেখুন, এই বিষয়টি অনেকগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত।
জি,
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কুরআনের জন্য এমন একটি রাত আসবে যে কিতাব এবং কারো অন্তরে কোনো আয়াত বাকি থাকবে না।
আল্লাহু আকবার।
অর্থাৎ কুরআন শরীফ তখন কিতাবের আকৃতিতে থাকবে, সেটির অক্ষর উঠিয়ে নেওয়া হবে।
আল্লাহু আকবার।
অন্তরেও যদি থাকে সেটিও উঠিয়ে নেওয়া হবে।
আল্লাহু আকবার।
আরেকটি বর্ণনা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকেই যে কুরআনের অধিক পরিমাণে তিলাওয়াত করো এটি উঠিয়ে নেওয়ার পূর্বে।
আল্লাহু আকবার।
তো এটি একটি বাস্তবতা, কিয়ামতের আগে এমনটা হবে।
মাদানী চ্যানেলের দর্শক, আজকে আমরা কোরআনে পাকের সম্পর্কে শ্রবণ করলাম। কোরআনে পাকের ইলম অর্জন করা এটিও বলতে পারেন একটি আলাদা জগৎ। কোরআনে পাকের মধ্যে নিমগ্ন হওয়া, অনুবাদ ও সেটির অর্থসমূহকে বোঝা, এটিও একটি শিল্প, একটি জগৎ। এবং কোরআনে পাকের তিলাওয়াত করা এটিও একটি জগৎ, এটিরও গন্তব্য রয়েছে, এটিরও পদমর্যাদা রয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন কোরআনে পাক পাঠ করার, শিখার ও বোঝার মর্যাদায় সফলতা দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানী হলো এমন আলো যা উচ্চতায় পৌঁছার পথ, অজ্ঞতার আধার মুছে দেবে এই দৃঢ় শপথ।